والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত দুই পর্বের অনুষ্ঠানে আমরা রসায়ন শাস্ত্রের উৎপত্তি ও এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা আলকেমি ও রসায়ন শাস্ত্রের পার্থক্য সম্পর্কে জেনেছি। খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে ইরানের বিভিন্ন টিলা থেকে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে সে যুগে রসায়নের ব্যবহার সম্পর্কে জানা যায়। অর্থাৎ এক্ষেত্রে ইরানের ইতিহাস বহু প্রাচীন। এরই ধারাবাহিকতায় মধ্যযুগে ইরানে রসায়ন শাস্ত্রের বিকাশ ঘটেছিল এবং বহু মুসলিম মনীষীর আবির্ভাব ঘটেছিল। এমনই একজন মনীষী ছিলেন আবু বকর মোহাম্মদ বিন জাকারিয়া রাজি, যিনি একজন নামকরা চিকিৎসাবিদ। আজকের অনুষ্ঠানে আমরা জাকারিয়া রাজির জীবনী ও বিভিন্ন গবেষণা কর্ম নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হিজরি 251 সালের পয়লা শাবানে আবু বকর মোহাম্মদ বিন জাকারিয়া রাজি বর্তমান তেহরানের দক্ষিণাঞ্চলীয় রেই শহরে জন্মগ্রহণ করেন। রাজির জন্মের সময় রেই ছিল খুবই উন্নত একটি এলাকা এবং ইসলামী জ্ঞান ও বিজ্ঞান চর্চার কেন্দ্র। রাজি রেইতে গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য এবং চিকিৎসা বিজ্ঞান পড়েন। তিনি চিকিৎসাবিদ্যা ছাড়াও রসায়ন, পদার্থবিজ্ঞান এবং দর্শন বিষয়েও গুরুত্বপূর্ণ গবেষণা চালিয়েছেন। উয়ুনুল আম্বিয়া গ্রন্থে ইবনে উসাইবার বর্ণনা অনুযায়ী, রাজি যখন বাগদাদে এসেছিলেন তখন তাঁর বয়স ছিল 30-এর কোঠায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান পিয়াসী, বিশেষ করে সাহিত্য এবং দর্শনের ব্যাপারে তিনি খুবই আগ্রহী ছিলেন। বেশি বয়সে তিনি চিকিৎসা বিজ্ঞান পড়েন। তাঁর চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক ছিলেন আলী বিন রাবান তাবারি। রাজি যখন বাগদাদ থেকে রেই শহরে ফিরে আসেন তখন এখানকার একটি হাসপাতালের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সেখানে চিকিৎসার কাজ ছাড়াও যারা চিকিৎসাবিদ্যার ব্যাপারে উৎসাহী ছিলেন তাদেরকে এই বিদ্যা শেখাতেন।
আল হিকমার ইতিহাস গ্রন্থে এসেছে, মুসলিম বিজ্ঞানী এবং হাসপাতালের ডাক্তার রাজি প্রথমে রেই হাসপাতালের দায়িত্ব নেন এবং তারপর বাগদাদ হাসপাতালের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রাজিকে অনেকে ইসলামী জালিনুস নামে অভিহিত করত। ইবনে সিনার পর ইসলামী সভ্যতার যুগের সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানী ছিলেন তিনি। তিনি তাঁর ছাত্র এবং রোগীদেরকে ভালোবাসতেন এবং সবসময় লেখালেখি করতেন বা পড়ালেখা করতেন যতদিন না তিনি অন্ধত্ব বরণ করেন। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে রাজি যেসব গবেষণা করেছেন সেগুলো ছিল তাঁর চোখে দেখা অভিজ্ঞতার উপর ভিত্তি করে করা গবেষণা।
ইতিহাসে এসেছে যখন ইজ্জুদ্দৌলা দেইলামি চেয়েছিলেন বাগদাদে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতে, তখন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী এই রাজিকে বলেছিলেন হাসপাতাল তৈরি করার জন্য সর্বোত্তম এবং উপযুক্ত একটি স্থান নির্বাচন করতে। রাজি যেহেতু এসব ব্যাপারে অভিজ্ঞ ছিলেন সেজন্য তিনি মজার একটা কাজ করলেন। তিনি তাঁর সহযোগীদের বললেন শহরের বিভিন্ন স্থানে গোস্তের টুকরো ঝুলিয়ে রাখতে। তাই করা হলো। 24 ঘন্টা এভাবে ঝুলে থাকার পর তিনি একটার সাথে আরেকটাকে তুলনা করলেন। তারপর আদেশ দিলেন যে স্থানের গোস্তের টুকরা তুলনামূলকভাবে ভালো সেখানে হাসপাতাল প্রতিষ্ঠা করতে। রাজি ছিলেন নতুন নতুন জিনিসের উদ্ভাবক। বিনা গবেষণায় তিনি তার পূর্ববর্তী চিকিৎসাবিদদের ধারণা বা ব্যবস্থাগুলোর উপর নির্ভর করতেন না। আর শুকুকু আলা জালিনুস নামে তাঁর একটি গ্রন্থ রয়েছে। তাতে তিনি জালিনুসের চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন। আলোক রশ্মি এবং দেখা ও শোনার ব্যাপারে জালিনুসের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন সবচেয়ে বেশি। রাজি জালিনুসের বিপরীত মত দিয়েছেন এ সম্পর্কে।
জাকারিয়া রাজি ছোট বড় মিলিয়ে অন্তত 200টি বই লিখেছেন। এগুলোর মধ্যে প্রায় 100টি বই লিখেছেন চিকিৎসা, ফার্মাসি ও ঔষধ বিজ্ঞান, দর্শন, প্রকৃতিবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর। বিশেষ করে আল হাভিগ এবং আল মানসুরি গ্রন্থ দুটি চিকিৎসা বিষয়ে লেখা তাঁর গুরুত্বপূর্ণ বইগুলোর অন্যতম। চিকিৎসা বিজ্ঞানের দুটি মৌলিক গ্রন্থ এগুলো। আল হাভি গ্রন্থে রাজি শয্যাশায়ী রোগীদের ব্যাপারে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। গুরুত্বের দিক থেকে এই গ্রন্থটিকে চিকিৎসা বিশ্বকোষ হিসেবে মনে করা হয়। এখনও এই গ্রন্থটির মূল আরবি সংস্করণের অন্তত অর্ধেকটার অস্তিত্ব দেখতে পাওয়া যায়। রাজির হাভি গ্রন্থটির দুটি বিভাগ রয়েছে, একটি হল ব্যবহারিক বিভাগ, অপরটি তাত্ত্বিক বিভাগ। ইসলামী যুগের মাঝামাঝি সময়ে চিকিৎসা বিষয়ক অপর অপর লেখালেখির জন্য এ দুটি বিভাগ ছিল উপযুক্ত আদর্শ। আল হাভিতে 12টি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন বিষয়ে আলোচনা। এই বইতে স্বাস্থ্য, চিকিৎসা, ভেষজ ঔষধ তৈরি ও পরিচিতি সহ বিভিন্ন বিষয় রয়েছে।
চিকিৎসা বিজ্ঞান বিষয়ক রাজির অপর একটি বই হচ্ছে আল মানসুরি। এই বইটি সর্বপ্রথম কোনো বই যা ইউরোপে ছাপা হয়েছিল। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, ঔষধপত্র, কীট পতঙ্গের বিষ, জখম সহ আরও বহু বিষয় নিয়ে বিস্তারিত লেখা হয়েছে এই বইটিতে। ল্যাটিন ভাষায় বইটির বহু সংস্করণ ছাপা হয়েছে। 1510 খ্রিস্টাব্দে এই বইটি ইতালীয় ভাষাতে অনুদিত এবং মুদ্রিত হয়। বসন্ত এবং হাম সম্পর্কেও তাঁর একটি মূল্যবান বই আছে। বইটির নাম হচ্ছে আল জাদ্রি ওয়াল হাসবাহ, বসন্ত নিয়ে বা হাম নিয়ে, সম্ভবত প্রাচীনতম বই এটি। রাজি সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানী যিনি হাম থেকে বসন্তকে আলাদা করেছেন এবং পৃথক দুটি রোগ হিসেবে চিহ্নিত করেছেন। এই বইটি পশ্চিমাদের চক্ষুকে ছানাবড়া করে দিয়েছে এবং চিকিৎসা বিষয়ক বই পুস্তকের মাঝে এই বইটিকে তারা প্রাচীন চিকিৎসা বিষয়ক একটি উত্তম বই বলে উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে এই বইটিকে স্মরণ করা হয়।
হাম এবং বসন্ত নিয়ে রাজি যে ব্যাখ্যা দিয়েছেন এবং এই রোগ দুটির যেসব চিকিৎসা পদ্ধতি বাতলে দিয়েছেন তা অনেকটাই এসব রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির কাছাকাছি। চিকিৎসা বিদ্যার ইতিহাস লেখক নেভি বুর্গার সহ চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছেন মোটামুটি তাদের সবাই রাজির এই গ্রন্থটির কথা উল্লেখ করেছেন। কেবল উল্লেখই নয় বরং চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের অবদানের ক্ষেত্রে ওই বইটির গুরুত্ব অপরিসীম বলেও মন্তব্য করতে ভোলেননি তারা। 1498 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দের মধ্যে এই বইটির অন্তত 40টি সংস্করণ প্রকাশিত হয়। মূত্রথলির পাথর এবং কিডনির পাথর নিয়েও তিনি গুরুত্বপূর্ণ একটি গবেষণা চালিয়েছেন এবং তাঁর ওইসব গবেষণা একটি বইতে সংকলিত হয়েছে। মূল আরবি ভাষার এই সংকলনটি ফরাসি ভাষা সহ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। 1896 খ্রিস্টাব্দে বইটি লন্ডনেও ছাপা হয়।
তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরে আমরা আবু বকর মোহাম্মদ বিন জাকারিয়া রাজির গবেষণা কর্ম নিয়ে আরও আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব। Thank you.
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের দৃষ্টিতে সৌভাগ্যের পথ শীর্ষক ধারাবাহিক আলোচনার আসর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজও আমরা হযরত ইমাম হাসান আলাইহিসালামের প্রতি তাঁর পিতা আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসালামের কিছু অমূল্য উপদেশ তুলে ধরব। তিনি উপদেশ আকারে পুত্রকে যা বলেছেন আসলে তা সব যুগের মানুষের জন্যই অমূল্য শিক্ষা।
আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে লিখেছেন, নিশ্চয় দুনিয়ার দৃষ্টান্ত হল একদল মুসাফিরের মতো, যারা একটি কঠিন ও দুর্ভিক্ষে পীড়িত মঞ্জিলে আক্রান্ত, সেখান থেকে তারা একটি প্রাচুর্যময় দেশে যেতে উদ্যত। তাই তারা পথের কষ্ট, বন্ধুদের বিরহসহ সফরের মধ্যে খাদ্যাভাব ও ঘুমের কষ্ট বরণ করতে প্রস্তুত, যাতে সুপরিসর আবাসনে ও নিজ ঘরে পৌঁছে যায়। কাজে এরা কোনো কষ্টকেই অনুভব করে না এবং এর পেছনে ব্যয় করাকে লোকসান মনে করে না। তাদের কাছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের কাছে যাওয়ার চেয়ে আনন্দের বিষয় কিছুই নেই। যারা দুনিয়ার মাধ্যমে প্রতারিত তাদের দৃষ্টান্ত হল ওই লোকদের মতো, যারা নিয়ামত ভরা প্রাচুর্যময় মঞ্জিল থেকে কষ্ট ও দুর্ভিক্ষ পীড়িত মঞ্জিলে যেতে চায়। তাদের কাছে তারা যার মধ্যে রয়েছে তা থেকে বিচ্ছিন্ন হওয়ার এবং সেখান থেকে অন্যত্র যাওয়ার ও রওনা হওয়ার চেয়ে খারাপ ও দুঃখজনক কিছু নেই। তিনি আরো লিখেছেন,
তুমি নিজেকে কখনো পণ্ডিত মনে করবে না, এবং যদি কিছুই তোমার সামনে পড়ে তুমি সেটাকে চিনতে পারো তাহলে এটাকে বড় বলে না মনে করো। কারণ জ্ঞানী হল সেই ব্যক্তি যে বুঝতে পারে যে যা কিছু সে জানে সেগুলো যা কিছু সে জানে না তার বিপরীতে নগণ্য। ফলে নিজেকে সে অজ্ঞ মনে করে এবং নিজের চেষ্টায় যা কিছু সে বুঝতে পারে তার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির জন্য সচেষ্ট থাকে এবং তা থেকে উপকৃত হয়। সে জ্ঞানীদের জন্য বিনয়ী ও মনোযোগী থাকে, তাদের সামনে নীরব থাকে এবং ভুল ত্রুটি থেকে দূরে থাকে ও লজ্জাশীল হয়। যদি এমন কিছুর মুখোমুখি হয় যা বুঝতে পারে না তাহলে সেটাকে অস্বীকার করে না, কেননা সে নিজ অজ্ঞতার ব্যাপারে পরিচিত। আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরও লিখেছেন,
নিশ্চয় অজ্ঞ হল সেই ব্যক্তি যে নিজেকে যে সত্য সম্পর্কে জানে না সে বিষয়ে জ্ঞানী বলে মনে করে এবং নিজ মতামতকেই যথেষ্ট মনে করে। এমন মানুষ সবসময় জ্ঞানীদের থেকে দূরে থাকে ও তাদেরকে তুচ্ছ ভাবে এবং তার বিরোধীদেরকে ভ্রান্ত বলে মনে করে। যা কিছু সে বুঝতে পারেনি সেটাকে পথভ্রষ্টতা বলে মনে করে। যখনই তার সামনে যে বিষয়টি সে বুঝতে পারেনি সেটা তুলে ধরা হয় তখনই সে তা অস্বীকার করে এবং সেটাকে মিথ্যা বলে ভাবে। নিজের অজ্ঞতা থেকে বলে, আমি এটা বুঝি না ও বিশ্বাস করি না এবং মনে করি যে তার অস্তিত্ব নেই এবং কোথায় এরূপ কিছু রয়েছে। এটা তার নিজের উপর আস্থা ও নিজের অজ্ঞতার প্রতি তার মনোযোগের অভাবের কারণেই ঘটে। যা কিছু সে বিশ্বাস করেছে তার থেকে পৃথক হবে না যা সে ভুল করেছে। এ কারণে যা কিছু সে জানতে পারেনি তার থেকে উপকৃত হয় না এবং সত্যকে অস্বীকার করে ও অজ্ঞতার মধ্যে দিশেহারা থাকে। ফলে সে জ্ঞান অর্জন করতে অস্বীকৃতি জানায় এবং অহংকার দেখায়।
হযরত আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরো লিখেছেন, আমার উপদেশকে বোঝো এবং নিজেকে তোমার নিজের ও অন্যদের মাঝে দাঁড়ি পাল্লা হিসেবে দাঁড় করাও এবং অন্যের জন্য সেটাই চাও যা নিজের জন্য চাও। অন্যের জন্যে তা কামনা করো না যা নিজের জন্যে কামনা করো না। অত্যাচার করো না যেমনভাবে তুমিও চাও না অত্যাচারিত হতে, এবং সদাচার করো যেমনভাবে কামনা করো তোমার প্রতিও সদাচার করা হোক। নিজের থেকে সেগুলোকে মন্দ মনে করো যেগুলো অন্যদের জন্যে মন্দ মনে করে থাকো। তিনি আরও লিখেছেন, মানুষের জন্য সেটাই পছন্দ করো যা তোমার নিজের জন্য পছন্দ করে থাকো। যা জানো না তা বলতে যেও না, এমনকি যা কিছু জানো সেগুলোও বলতে যেও না, সে কথা বলতে যেও না যা তুমি চাও না যে তোমার সম্পর্কে বলা হোক। জেনে রাখো যে আত্মকেন্দ্রিকতা হল সঠিক বুঝের পরিপন্থী এবং বিবেকগুলোর জন্য ব্যাধি স্বরূপ। যখনই লক্ষ্যে পৌঁছবে তোমার প্রতিপালকের জন্যে অশেষ বিনয়ী হবে।
আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরও লিখেছেন, জেনে রাখো তোমার সামনে রয়েছে কঠিন ও দূরের এবং ভয়সংকুল বন্ধুর পথ। সত্য কথা হল, তোমার জন্যে সঠিক দূরদৃষ্টি পোষণ, পরিমাণ মতো পাথেয় গ্রহণ এবং হালকা বোঝা গ্রহণ ছাড়া কোনো গতি নেই। এমন বোঝা তোমার কাঁধে নিও না যা পৌঁছানোর ক্ষমতা তোমার নেই। যখনই কোনো অভাবীকে দেখতে পাবে যে তোমার পাথেয়কে গ্রহণ করবে, তোমার প্রয়োজনের সময়ে তা ফিরিয়ে দেবে, তাহলে সে সুযোগকে ছেড়ো না। এটাকে গণিমত গণ্য করবে যে তোমার সামর্থ্যের সময় তোমার থেকে কেউ ধার নেবে, তা পরিশোধের সময়কালকে তোমার অভাবের সময় নির্ধারণ করো। জেনে রাখো সামনেই রয়েছে মোড়, অগত্যা সেখান থেকে হয় বেহেশত না হয় দুজখে যাবে। যার বোঝা হালকা সে সেখানে ভারী বোঝাওয়ালার চেয়ে আনন্দিত থাকবে। তার মধ্যে নামার আগেই নিজেকে সামলাও। জেনে রাখো যার হাতে দুনিয়া ও পরকালের ভাণ্ডার রয়েছে, তিনি অনুমতি দিয়েছেন তার কাছে প্রার্থনা করতে, তিনি নিশ্চয়তা দিয়েছেন তাতে সাড়া দানের।
আলী আলাইহিসসালাম পুত্র হাসান আলাইহিসসালামকে আরো লিখেছেন, আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন তার কাছে আবেদন করতে যাতে তিনি তোমাকে দান করেন। তিনি দয়ালু দাতা, তিনি পর্দার আড়ালে অন্তরীণ নন এবং তোমাকে নিরুপায় করেন নি যে তুমি তাঁর দরবারে কোনো মধ্যস্থতা খুঁজবে। খারাপ কাজ করলেও তিনি তোমার তওবার পথ বন্ধ করেন না, তোমাকে তিরস্কার করেন না এবং তোমায় শাস্তি দিতে তড়িঘড়ি করেন না। যখন লাঞ্ছনার কবলে পড়ো তখন তোমাকে লাঞ্ছিত করেন না, তোমায় জরিমানা করেন না এবং তোমাকে অনুগ্রহ থেকে নিরাশ করেন না, তওবার ক্ষেত্রে কড়াকড়ি করেন না, পাপ বর্জনকে উত্তম বলে গণ্য করেছেন। তিনি তোমার পাপকে কেবল একটি ও তোমার ভালো কাজকে দশটি হিসেবে গণনা করেছেন।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, গত পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা ইসলাম ধর্ম সম্পর্কে মার্কিন নওমুসলিম শ্যান স্টোনের আরও কিছু বক্তব্য তুলে ধরব।
আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ এবং মোহাম্মদ তৌহিদ। ইব্রাহিমী ধর্মগুলোর মধ্যে সর্বশেষ ও পরিপূর্ণ ধর্ম ইসলাম গ্রহণের পর শ্যান এখন একজন মুসলমানের সবচেয়ে ভালো চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলেছেন, ইসলাম ইব্রাহিমী ধর্মগুলোর অব্যাহত যুক্তির অংশ, ঠিক যেমনটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইব্রাহিমী ধর্মগুলো আল্লাহর মনোনীত ধর্ম। ইব্রাহিমী বা একত্ববাদী ধর্মগুলোর একজন ভালো প্রচারক হবার আশা করছি আমি। হযরত ঈসা আলাইহিসসালাম বলেছেন, একজন ভালো মানুষের উচিত তার প্রতিবেশীর সেবা করা, এবং তা করা উচিত সে কোন ধর্মের লোক তা না জেনেই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং এটা মেনে নিয়েছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন ইসলামের নবী। আমি আশা করছি পাশ্চাত্যে মুসলমানের সঠিক ছবি তুলে ধরতে পারব। মার্কিন নও মুসলিম শ্যান স্টোন ইসলাম ধর্মের সঙ্গে তার পরিচয় প্রসঙ্গে বলেছেন,
স্কুলে যখন ইতিহাস পড়ছিলাম তখন ইসলামকে স্বৈরতান্ত্রিক রূপে তুলে ধরা হতো আমাদের কাছে, কিন্তু যখন মুসলমানদের সঙ্গে মিশলাম এবং কুরআন পড়লাম তখন ইসলামকে সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম হিসেবে মেনে নিতে বাধ্য হলাম। আমি এর মাধ্যমে ধর্মগুলোর মধ্যে সংলাপের পথ খুলে দেওয়ার চেষ্টা করেছি। পাশ্চাত্যে ইসলাম সম্পর্কে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ও ইসলামকে এড়িয়ে চলার প্রবণতা রয়েছে। অবশ্য এটা বলতেই হবে যে ইসলাম ইহুদি ও খ্রিস্ট ধর্মের মতোই কোনো ক্রমেই সহিংসতার ধর্ম নয়। হলিউডের চলচ্চিত্র মুসলিম বিশ্বে সাংস্কৃতিক আগ্রাসন ও ইসলাম বিদ্বেষী ভাবধারা প্রচারের কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। শ্যান স্টোন তার বাবা হলিউডের চলচ্চিত্র নির্মাতা অলিভার স্টোন চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি হলিউডের চিন্তাধারা এবং সমাজ ও পরিবারের উপর হলিউডের প্রভাব সম্পর্কে সচেতন। স্টোন এ প্রসঙ্গে বলেছেন,
কার্টুন ও নানা ফিল্মে সবকিছুর প্রতীকীকরণ করা হচ্ছে, অর্থাৎ বিশেষ কিছু লক্ষ্য হাসিলের জন্য অনেক গোপন বা পরোক্ষ বার্তা ব্যবহার করা হচ্ছে এসব মাধ্যমে। অনেকের জন্যই বিষয়টি বিস্ময়কর হতে পারে, কিন্তু যারা নিজেই এই গ্রুপে জড়িত তারা এসব বার্তা ঠিকই বোঝেন। অন্যদিকে সাধারণ মানুষ এসব বিষয় লক্ষ্য করেন না বা বোঝেন না, ফলে এই প্রতীকগুলো মানুষের অবচেতন বা অচেতন মনে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত প্রতীক হিসেবে রেকর্ড হয়ে থাকে। অ্যানিমেশন বা কার্টুন নির্মাতা খ্যাতনামা কোম্পানিগুলো বিশ্বকে জনগণের সামনে এমনভাবে তুলে ধরছে যে নারী পুরুষরা নানা স্বপ্ন সাথের রাজ্যে ডুবে আছেন। ভালো সব নারীরা রাজকন্যা আর ভালো পুরুষরা সবাই রাজা, আর এইসব কার্টুন বা অ্যানিমেশনের মাধ্যমে তারা শিশুদেরকে বাস্তব দুনিয়া থেকে দূরে রাখছে ও তাদের মগজ ধোলাই করছে। পুরো হলিউডের শিল্প মাধ্যমেরই রয়েছে গোপন বার্তা, কিন্তু মানুষের জীবনের সব ক্ষেত্রে এভাবে প্রতীকীকরণ কেন করছে মার্কিন সরকার? আমি বলবো, দর্শক শ্রোতাদের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেওয়া হচ্ছে এসবের মাধ্যমে, যাতে পরে এইসব সংকেত বা প্রতীক ব্যবহার করে দর্শক শ্রোতাদেরকে নিজের কাজে ব্যবহার করা যায়। অন্য কথায়, দর্শক শ্রোতাদের চিন্তা চেতনাকে পশ্চিমা নীতি নির্ধারকদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পরিচালিত করাই এইসব প্রতীকীকরণ বা সুপ্ত বার্তা তুলে ধরার উদ্দেশ্য।
মার্কিন নওমুসলিম শ্যান স্টোন পরিবারের উপর চলচ্চিত্রের প্রভাবকে নেতিবাচক বলে মনে করেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, পশ্চিমে অবস্থা এমন হয়েছে যে নারী ও পুরুষ কোনো বাস্তব কারণে পরস্পরকে ভালোবাসে না। সেখানে নারী ও পুরুষের পার্থক্য শেষ হয়ে গেছে, পুরুষরা বিরক্ত ও নারীরা ভালোবাসার শক্তি হারাচ্ছেন। আমেরিকার সাংস্কৃতিক ব্যবস্থা এমন দিকে গেছে যে তাতে পুরুষের পৌরুষত্ব ও ব্যক্তিত্ব পদপিষ্ট হয়েছে। পাশ্চাত্যে নারী ও পুরুষ আলাদাভাবে কর্মক্ষেত্রে বা অফিসে যান। তারা বলছেন যে আমাদের পরস্পরের কোনো প্রয়োজন নেই। নারী পুরুষকে বলছে যে আমি নিজেই জীবনের দায়িত্ব পালনে সক্ষম, কোনো পুরুষের দরকার নেই। এসবই হচ্ছে হলিউড ও অনুরূপ সংস্থাগুলোর সৃষ্ট বিপর্যয় যা মার্কিনীদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। আর এ অবস্থা চলতে থাকায় নারী ও পুরুষের মধ্যে নানা ধরনের মানসিক রোগ দেখা দিয়েছে। বাইরের পরিবেশের সঙ্গে মানবীয় প্রকৃতির নানা বৈপরীত্যের ফলেই এসব রোগ। মার্কিন নমুসলিম স্টোন আরও বলেছেন,
পাশ্চাত্য মানুষের মগজ এমনভাবে ধোলাই করছে যে সবাই ভোগ বিলাসের পেছনে ছুটছে, আর অনাচারে বা নোংরামিতে জড়িত হওয়াকে একটি শিল্প হিসেবে দেখা হচ্ছে। নারী ও পুরুষ টাকার জন্যে যে কোনো কাজ করতে দ্বিধান্বিত হচ্ছে না। পাশ্চাত্যে মানুষকে ছোটবেলা থেকেই এমনভাবে গড়ে তোলা হয় যে তারা সবসময় টাকার পেছনে ছুটছে আর ছুটছে। পাশ্চাত্যে তীব্র সহিংসতাও প্রচলিত রয়েছে, এমনকি সিন্ড্রেলা ও মৎস্যকন্যার মতো বিখ্যাত কার্টুনেও তীব্র সহিংসতা দেখা যায়। অথচ এসব কাল্পনিক কার্টুন আনন্দদায়ক ও চিত্ত বিনোদনমূলক হওয়া উচিত। এসব ছবিকে খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখা উচিত। এমন মনে হয় যে এসব কাহিনীর শেষাংশ ভালো ও মিলনাত্মক, কিন্তু বাস্তবে তা নয়। আর এসব কার্টুন শিশুদের ব্যক্তিত্ব ও বিবেকের উপর খারাপ প্রভাব ফেলছে। মার্কিন নমুসলিম স্টোন ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে বলেছেন,
পাশ্চাত্যে তার বক্তব্য আমাদের কাছে পৌঁছে না, কিন্তু তিনি কিছুকাল আগে যে বক্তব্য রেখেছেন তা ছিল খুবই সুন্দর। বিশ্বের অন্য কোনো নেতা এরকম কথা বলেন না। তিনি বলেছেন, মানুষ হচ্ছে পৃথিবীতে বা দুনিয়াতে আল্লাহর চেহারার প্রকাশ। এ বক্তব্যের জন্য আমি তার প্রশংসা করছি। আয়াতুল্লাহ খামেনেই একমাত্র নেতা যিনি এ ধরনের কথা বলেছেন। পাশ্চাত্যের জনগণ এ ধরনের বক্তব্যকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কি? মানুষ যদি মূল্যবোধগুলোকে গুরুত্ব না দেয়, তাহলে তারা কেবল একে অপরকে হত্যা করে বাঁচতে চাইবে। ফ্যাসিবাদ ও পুঁজিবাদ সবসময় মানুষ হত্যা করছে, কারণ এসব মতবাদ মানবতার একটি অংশকে বিলুপ্ত করেছে। আরেকটি বিষয় হল, পাশ্চাত্যে সবসময় আয়াতুল্লাহ উজমা খামেনেই এবং ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির ক্রুদ্ধ চেহারা দেখানো হয়, কিন্তু আমি তেহরানে তাদের খুবই সুন্দর ও স্মিত হাসিযুক্ত ছবি দেখেছি।
ইসলাম তরবারির জোরে প্রচারিত হয়নি, বরং প্রথম থেকেই নিজের প্রকৃতিগত শক্তিকে তুলে ধরে মানুষের আত্মা ও চিন্তার উপর জয়ী হয়েছে। আর এভাবেই ইসলাম পাশ্চাত্যের মুসলিম স্পেন তথা আন্দালুসিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ইসলামের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শক্তি এত জোরালো যে কেবল প্রচারণা বা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমেই এর মোকাবেলা সম্ভব বলে পশ্চিমা চিন্তাবিদরা মনে করেন। কিন্তু ইসলামের বিরুদ্ধে প্রচারণা ও সাংস্কৃতিক আগ্রাসন সত্ত্বেও ইউরোপ আমেরিকায় মানুষের প্রকৃতির সঙ্গে মানানসই এই খোদাই ধর্ম ক্রমেই ছড়িয়ে পড়ছে। পশ্চিমের শিক্ষিত যুব প্রজন্মও ইসলামের সৌন্দর্যে অভিভূত হচ্ছে। বেশ কয়েক বছর আগে ইতালির ফিয়াট কোম্পানির মালিকের ছেলে নওমুসলিম শহীদ এডওয়ার্ডো অনিল এবং সম্প্রতি বিখ্যাত মার্কিন চলচ্চিত্র অভিনেতা অলিভার স্টোনের ছেলে আলি স্টোনের মতো যুবকরা পশ্চিমের সংস্কৃতি ও সভ্যতার বিরুদ্ধে লড়াই শুরু করেছেন ওই সমাজের ভেতরে থেকে। প্রিয়জন,
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। বন্ধুরা, আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, যদি নামাজ আদায়কারী ব্যক্তি জানত আল্লাহর দয়া কত বিস্তৃতভাবে তাকে ঘিরে আছে, তাহলে সে সিজদা থেকে কখনো মাথা ওঠাত না।
নামাজের গুরুত্ব সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই একাগ্রতা সহকারে নামাজ আদায় করার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি ইমেলে আসা চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহাট থানার তিলনা খোঁচাপাড়া থেকে, আর পাঠিয়েছেন জননী বেতার শ্রোতা সংঘের সভাপতি আলী আহমেদ আরিফ। তিনি লিখেছেন, শৈশব থেকেই আমি রেডিও তেহরানের সাথে জড়িত। এ বেতারের সাথে পরিচয় হয় আমার আব্বার মাধ্যমে। তিনি রেডিও তেহরান নিয়মিত শুনতেন, এমনকি এখনও শোনেন।
আরিফ ভাইয়ের বাবা এখনো অনুষ্ঠান শোনেন, একথা জেনে খুব ভালো লাগলো। তো আমাদের অনুষ্ঠান মালা সম্পর্কে এ শ্রোতা ভাই কিছু লেখেননি?
হ্যাঁ, লিখেছেন। তিনি জানিয়েছেন, 2 নভেম্বর তারিখে প্রচারিত রংধনু আসরে শিশুশিল্পী জাইমানুরের কণ্ঠে হে রাসুল বুঝি না আমি শিরোনামের গানটি বেশ ভালো লেগেছে। এছাড়া 6 নভেম্বর তারিখে প্রিয়জন অনুষ্ঠানে ডক্টর নাজমা বেগমের সাক্ষাৎকারটির প্রশংসা করেছেন তিনি।
আলী আহমেদ আরিফ ভাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে চিঠি লেখার জন্য। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে হিরামন শেখ ও রেহানা খাতুন পাঠিয়েছেন এবারের মেইলটি। তারা লিখেছেন, 3 নভেম্বর তারিখে রেডিও তেহরান বাংলা বিভাগের সকল অনুষ্ঠান শুনেছি। বিশেষ করে ভালো লেগেছে কলকাতা থেকে পাঠানো প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফিলিস্তিনের সমর্থনে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে তার খবর রেডিও তেহরান বাংলা বিভাগের মাধ্যমে জানতে পেরে খুব খুশি হয়েছি। এছাড়া রংধনু আসরে হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহে আলাইহার দানশীলতা সম্পর্কে যে ঘটনাটি তুলে ধরা হয়েছে এর কোনো তুলনা হয় না।
আমাদের কলকাতা প্রতিনিধির রিপোর্ট ও রংধনু আসর সম্পর্কে মতামত জানানোর জন্য হিরামন শেখ ও রেহেনা খাতুন আপনাদের দুজনকেই ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। চট্টগ্রামের পতেঙ্গা থেকে মোবারক হোসেন ফোনি পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। তিনি লিখেছেন, আমি শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো নেই, কারণ জালিম ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত ফিলিস্তিনের নারী শিশুসহ অসহায় মানুষের উপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার খবর পার্স টুডেতে পড়ে মনকে মানাতে পারি না। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ, হে সর্বশক্তিমান আল্লাহ, আপনি ফিলিস্তিনকে জালিমের হাত হতে রক্ষা করুন। আদ জাতিকে যেভাবে ধ্বংস করেছিলেন, জালিম ইসরায়েলকে সেভাবেই ধ্বংস করে দিন।
জালিম ইসরায়েল ধ্বংস হোক, এ প্রার্থনা বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষের। মহান আল্লাহ এ প্রার্থনা কবুল করুন, আমাদের প্রত্যাশাও তাই। তো সময় উপযোগী চিঠিটির জন্য মোবারক হোসেন ফণী ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কেওয়াতলা থেকে মোহাম্মদ মান্নান আলী পাঠিয়েছেন এবারের মেইলটি। নিজেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা হিসেবে পরিচয় দেওয়ার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানের আলাদা গুরুত্ব আছে, তবে 3 নভেম্বর প্রচারিত সুন্দর জীবন অনুষ্ঠানের কথা না বললেই নয়। ওই অনুষ্ঠানে শিশুদের ভদ্রতা আদব কায়দা অন্যের সাথে ব্যবহার নিয়ে আলোচনা ছিল খুবই সময় উপযোগী। এছাড়া আলাপন অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে সাক্ষাৎকারটি বেশ ভালো লেগেছে। আমার মতে রেডিও তেহরান হল পূর্ণাঙ্গ জীবন চলার দিশারি।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য মান্নান আলী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুসাম্মদ রওশনারা লাবণী পাঠিয়েছেন আসরের পরের মেইলটি, শীতের সকালের কুয়াশা ভেজা টাটকা রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, ফিলিস্তিন যেন এক মৃত্যুপুরীতে রূপান্তরিত হচ্ছে। ইসরায়েলের বর্বর হামলায় নিরীহ নারী ও শিশুসহ হাজার হাজার মানুষের লাশের গন্ধে ফিলিস্তিনের বাতাস ভারী হয়ে উঠছে। মুসলিম বিশ্বের কাছে আমার চাওয়া, ফিলিস্তিনিদের রক্ষার জন্য সকল মুসলিম দেশ এক হয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে জালিমদেরকে। চিঠির শেষাংশে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোয় রেডিও তেহরান ও ইরানের ভূমিকার প্রশংসা করেছেন এই শ্রোতাবন।
বোন রওশনারা লাবণী সমসাময়িক বিষয়ে ইমেলে মতামত জানানোই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী চিঠির অপেক্ষায় রইলাম। আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে, আর পাঠিয়েছেন দেবাশিস গোপ। তিনি লিখেছেন, 5ই নভেম্বর প্রচারিত সোনালী সময় অনুষ্ঠানে অন্যায়ের বিরুদ্ধে যুব সমাজের প্রতিবাদ, মনে তারুণ্য, সকল কাজে গতিশীলতা, রাজনৈতিক সচেতনতা, মত প্রকাশের অধিকার, শান্তির পথে হাঁটা, সংঘবদ্ধতা ইত্যাদি বিষয়ে আলোচনা সদর্থক লাগল। অনুষ্ঠান থেকে জানতে পারলাম আত্মবিশ্বাস ও শিক্ষা যুবকদেরকে করে তোলে সম্ভাবনাময় তারুণ্যের প্রতীক হিসেবে।
ভাই দেবাশিস গোপ, সোনালী সময় অনুষ্ঠানটি সম্পর্কে সুন্দর মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আব্দুল কুদ্দুস মাস্টার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক। প্রীতিময় ভালোবাসা ও একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, রেডিও তেহরানের রংতুনু আসর অনুষ্ঠানটি একই সাথে জ্ঞান ও আনন্দের খোরাক যোগানোর রসদ মিশিয়ে সব বয়সী শ্রোতাদের মন জয় করে চলেছে। যদিও এটি শিশু কিশোরদের অনুষ্ঠান হিসেবেই পরিবেশন করা হয়, কিন্তু আমার মনে হয় 70-80 বছরের বয়স্ক শ্রোতারাও নিজেদের কিশোর বয়সে ফিরিয়ে নিয়ে অধীর আগ্রহে প্রতি বৃহস্পতিবারের রংধনু শোনার অপেক্ষায় বসে থাকে।
রংধনু আসর সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আব্দুল কুদ্দুস ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি পরের চিঠিতে অন্য কোনো বিষয়ে লিখবেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতাবন্ধু মোহাম্মদ জুলফিকার আলী লিটনের সঙ্গে। তিনি সম্প্রতি ইরান সফরে এসেছিলেন এবং তার একটি সাক্ষাৎকারও প্রিয়জনে প্রচারিত হয়েছে। আজ আমরা লিটন ভাইয়ের কাছ থেকে জানব তেহরান সফরকালে এই নগরীর কোন দিকটি তার বেশি ভালো লেগেছে।
সার্বিকভাবে তেহরানকে আমার খুব ভালো লাগছে যে এখানে যেমন আছে মেট্রো রেল আন্ডারগ্রাউন্ডে, এই মেট্রো রেলে আসলে আমার কাছে এত ভালো লাগছে যে একটা ব্যক্তি খুব সাশ্রয়ী মূল্যে এই ট্রেনে ভিজিট করতে পারে এবং সেটা তেহরানের এই প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন জায়গায়। এই মেট্রো রেলে উন্নতিটা তাদের অভাবনীয়। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হলো BRTA সার্ভিস, যেটাও খুব কম খরচে অনেক দূর দূরান্তে যাওয়া যায়। তাছাড়াও আছে এখানে ট্যাক্সির ব্যবস্থা আছে, যত মানে হলো নেটের মাধ্যমেও আপনি এখানে ট্যাক্সি নিতে পারবেন, আবার এমনিও নিতে পারবেন। আর তাছাড়া উল্লেখযোগ্য দিক হলো এখানে খাবার, আমি তো মনে করি যে বাংলাদেশের থেকেও যথেষ্ট সস্তা খাবার এবং বিভিন্ন আইটেমের এখানে খাবার রয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা তৃপ্তি সহকারেই খেয়েছি, হ্যাঁ, টেস্টি। যদিও সবই ড্রাই, তবে তাই সে খাবারগুলো অনেক টেস্টি, যেটা আমার অনেক ভালো লেগেছে। তাছাড়াও আমি এখানকার জুতার দোকানে গেছি, পোশাকের দোকানে গেছি, হ্যাঁ, সেগুলো বলতে গেলে অনেক সাশ্রয়ী। যাই হোক, সার্বিকভাবে তেহরান সিটির যে আর উল্লেখযোগ্য দিক হলো যে এখানকার ট্রাফিক ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থাটাকে আমার কাছে খুব ভালো লেগেছে, হ্যাঁ, যে এই ট্রাফিক ব্যবস্থা এবং যোগাযোগের যে অভাবনীয় সাফল্য করছে এখানে। প্রত্যেকটা রাস্তাঘাট এত চওড়া এবং ফ্লাইওভার দিয়েও বিভিন্ন জায়গায় চলে যাওয়া যায়, এটাও একটা উল্লেখযোগ্য দিক বলে আমি মনে করি। সুতরাং এখানে সার্বিক অর্থে যোগাযোগ, কোনো জায়গায় যেতে হলে যোগাযোগের জন্য খুব ভালো একটা সিটি এটা।
তেহরানের যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা, খাবার দাবার ও দ্রব্যমূল্য আপনি যেমনটি দেখেছেন তা আমাদের সাথে শেয়ার করার জন্য জুলফিকার আলী লিটন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরীফ আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেলটি। 5 নভেম্বর রোববার প্রচারিত শেষ ত্রাণকর্তা অনুষ্ঠানটি ভালো লেগেছে জানিয়ে তিনি লিখেছেন, মুসলমানেরা বরাবরই বীরের জাতি, ন্যায় ও সত্যের জন্য তারা জীবন দিতে দ্বিধা করে না, কিন্তু অধুনা মুসলিমরা কেমন যেন ঝিমিয়ে পড়ছে। ইসরায়েলিরা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে, অথচ মুসলিম দেশগুলো এ বিষয়ে কার্যকর কিছুই করতে পারছে না। এমন দুঃসময় মুসলিমদের আগে কখনো মোকাবেলা করতে হয়নি, কিন্তু সব দুঃখের অবসান আছে। আধারের পর সূর্য উদয়ের অপেক্ষাও শেষ হয়, তাই আপামর মুসলমানেরা এখন এ দুঃখের রজনী অবসানের অপেক্ষায় আছেন, আর তাদেরকে কাঙ্ক্ষিত মুক্তি এনে দিতে পারেন ইমাম মাহদি আলাইহিসসালাম, আমাদের আলোচ্য শেষ ত্রাণকর্তা। রেডিও তেহরান এমন গুরুত্বপূর্ণ বিষয়ে একটি অনুষ্ঠান প্রচার শুরু করে আমাদের প্রত্যাশাকেই পূরণ করেছে, সেজন্য ধন্যবাদ জানাই।
মুসলমানদের দুর্দিনে ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাবে প্রত্যাশা করে চমৎকার লেখাটির জন্য বোন শরীফা আক্তার পান্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরানের সাপ্তাহিক পরিবেশনা সুন্দর জীবন সম্পর্কে তিনি লিখেছেন, ইসলাম ধর্ম মানবপ্রেমকে শক্তিশালী করার উপর গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে মানুষের মনে দয়া ও ভালোবাসা থাকা জরুরি। মন বা বিবেক যদি উন্নত না হয় তাহলে সমাজ উন্নত হয় না। মানুষের স্নেহ মমতার চাহিদা সহ আধ্যাত্মিক ও অন্য অনেক চাহিদা মেটানো পরিবারের মাধ্যমেই সম্ভব হয়। এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুন্দর জীবন অত্যন্ত ভালো লাগছে। অনুষ্ঠানটি শুনে নিজেকে সুন্দরভাবে চেনার ও জানার রসদ পাচ্ছি।
সুন্দর জীবন অনুষ্ঠানটি সম্পর্কে সুন্দর সুন্দর কিছু কথা লেখার জন্য হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে, আর পাঠিয়েছেন মোখলেসুর রহমান। এ শ্রোতা ভাই অবশ্য প্রতিদিনই একটি করে মেইল পাঠাচ্ছেন। 14 অক্টোবর প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের প্রচারিত ও পরিবেশিত প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শুনেছি। নাসির ভাইয়ের পরিবেশিত বিশ্ব সংবাদ, সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে, হামাসের উপর সোহেল ভাইয়ের পর্যালোচনা এবং বাংলাদেশে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ঢাকা থেকে বাদশা রহমানের পাঠানো রিপোর্টটি ভালো লেগেছে।
বিভিন্ন বিষয়ে নিয়মিত চিঠি লেখায় মোখলেসুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। ফিলিস্তিনের অসহায় মানুষদের নিয়ে গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার, আর গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।
শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
বিশ্ববিবেক কোথায় বসে তোমরা বাজাও বীণ, অথচ হায় নেই কারো দায়, জ্বলছে ফিলিস্তিন। বিবেক কোথায় বসে তোমরা বাজাও বীণ, অথচ হায় নেই কারো দায়, জ্বলছে ফিলিস্তিন। বিশ্ববিবেক কোথায় বসে তোমরা বাজাও বীণ, অথচ হায় নেই কারো দায়, জ্বলছে ফিলিস্তিন। এত ধ্বংস এত মৃত্যু ওরা সইবে কতদিন, জ্বলছে ফিলিস্তিন। ছে বোমা মারছে মানুষ, করছে আইন ভঙ্গ, আনছে আঘাতে হাসপাতালেও কোথায় জাতিসংঘ। দখলদারের বিভৎসতার যায় না দেখা চিত্র, ধ্বংসলীলায় পাক মাটিকে করছে অপবিত্র। কে বলবে কবে ওদের দেশ হবে স্বাধীন, জ্বলছে ফিলিস্তিন।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հերարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Հանուն բարեկութ և գդարատ աստծով ողջուն և բարերեկոցանք։